দাও ইখলাস এমন মোরে ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। যেমনটি আপনারা জানেন যে পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে আমরা সমাজের যত অনিয়ম রয়েছে, অসঙ্গতি রয়েছে, সমাজের যত রোগ ব্যাধি রয়েছে সামাজিক হোক কিংবা পারিবারিক, সেগুলোকে তুলে এনে চিহ্নিত করে তার ভয়াবহতা সম্পর্কে এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আজও ইনশাল্লাহ এর ব্যতয় ঘটবে না। আজও একটি খুবই স্পর্শকাতর একটি বিষয় আমরা তুলে এনেছি। আমরা জানি যে আমরা সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না। সেই আদিম যুগ থেকে মানুষ দলবদ্ধভাবে, সঙ্গবদ্ধ হয়ে, গোত্রবদ্ধ হয়ে মানুষ বসবাস করে আসছে সমাজে। আর এই সমাজ এবং পরিবারের মধ্যে রয়েছে নানান অসঙ্গতি, নানান ব্যাধি। ঠিক তদ্রূপ একটি সংক্রামক ব্যাধি হচ্ছে সুদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আজকে আলোচ্য বিষয় হচ্ছে সুদ লেনদেন। জি হ্যাঁ, বিষয় আমরা শুনে নিয়েছি, চলুন দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তন্মধ্যে একটি ফজিলত মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর নবী হুজুরে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? জিব্রাইল আমিন আলাইহিসসালাম আমাকে আরজ করল, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আল্লাহর রাসূল আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আপনি কি এ বিষয়ে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার প্রতি একবার দরুদশরী প্রেরণ করবে আর আমি এর জন্য দশটি রহমত প্রেরণ করব, এবং আপনার উম্মতের মধ্যে যে কেউ একবার সালাম প্রেরণ করবে আমি তার জন্য দশটি সালাম প্রেরণ করব। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদে পাকের ফজিলত তো আমরা শুনলাম, এরপরেও যদি আমরা দরুদে পাকে অভ্যস্ত না হই তাহলে কি করে হয়? আসুন না আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আযযা ওয়া জাল্লা, যে এখন থেকে চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে ঘুমোতে যাওয়ার পূর্বে ঘুম থেকে ওঠার পরে আমাদের মুখে যেন সাল্লি আলা মুহাম্মাদের যে নগমা রয়েছে, যে তারানা রয়েছে, এটা যেন গুনগুন করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়তুল মুমিনি খৈরুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশন। সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। চলুন না ভালো ভালো কিছু নিয়ত করে নিই, যে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আযযা ওয়া জাল্লা এই অনুষ্ঠান আমরা দেখব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে। এই প্রোগ্রাম থেকে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয় আমরা অর্জন করব, সেগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে তার সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। আর সেই মহান হাদিসে পাক যা আল্লাহ নবী ইরশাদ করেছেন, বল্লে ওয়ান্নি ওয়ালা ওয়ায়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও, সেই হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে আমরা সেই ফুলের সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকে সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব। কি দেব? তো ইনশাআল্লাহ আযযা ওয়া জাল্লা। দর্শক, আজকে যেহেতু আমরা আলোচ্য বিষয় আমরা শুনেই নিয়েছি যে সুদ লেনদেন, এই সুদ এমন এক সংক্রামক ব্যাধি যা গোটা সমাজটাকে ভিতর থেকে কুরে 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 খেয়ে পুরো একেবারে সারশূন্য করে ফেলছে। যেমন উই পোকা, কাঠের যে ঘরের যে খুঁটিগুলো থাকে, স্তম্ভগুলো যে থাকে, স্তম্ভগুলো কুরে কুরে খেয়ে পুরো ঘরটাকে একেবারে সারশূন্য করে দেয়। হঠাৎ করে সেই ঘর একদিন ধসে পড়ে যায়, ভেঙে যায়। ঠিক তদ্রূপ এই সমাজ এবং পারিবারিক যে আমাদের অবস্থা এখন, বর্তমান প্রেক্ষাপট আলোচনা না করলেই নয়, আলোচনা করতেই হবে আমাদের। কেননা মাদানী চ্যানেল হক কথা বলতে কখনো পিছুপা হয় না। তো আজকে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন মাদানী চ্যানেলের দুজন পরিচিত মুখ, আমাদের নাইম ভাই। কেমন আছেন নাইম ভাই? পাশাপাশি রয়েছেন আমাদের মনোয়ার মাদানী আত্তারি। মাশাআল্লাহ, কেমন আছেন মনোয়ার ভাই? মাশাআল্লাহ। শুরুতেই যাব মনোয়ার ভাইয়ের কাছে। মনোয়ার ভাই, সুদ এমন এক সংক্রামক ব্যাধি, আজকে আমরা যে মহামারী রয়েছে, বিশ্বজুড়ে যে প্যান্ডামিক চলছে, একে আমরা ভয় পাই যে মহামারী আসছে, মানুষকে নিয়ে যাচ্ছে। এই যে প্রাদুর্ভাব ঘটছে, সংক্রমণ ঘটছে, এর থেকে আমরা পালিয়ে বেড়াচ্ছি। মহামারী তো মানুষকে শুধু মৃত্যুই দান করবে, তাকে হয় জান্নাতে পৌঁছে দেবে না হয় জাহান্নামে। অর্থাৎ ঈমানের সাথে যদি যায় তাহলে জান্নাতে যাবে, আর যদি ঈমান হারা হয়ে যায় তাহলে জাহান্নামে যাবে। মৃত্যু তো অনিবার্য, অবধারিত। কিন্তু এমন এক সংক্রামক ব্যাধি, এই যে সুদ, আমরা ইন্টারেস্ট বলি, মুনাফা বলি, লাভ বলি, যে নামে আমরা ডাকি না কেন, অনেক সময় আমরা নাম পরিবর্তন করে দিই যেন এর নেতিবাচক প্রভাব মানুষের উপরে না পড়ে, মানুষ যেন এটাকে নেতিবাচক দৃষ্টিতে না দেখে, অনেক সময় মুনাফা বলি। মধ্য কথা হলো, এই সংক্রামক ব্যাধি যা পরিবার থেকে শুরু করে সমাজকে তথা রাষ্ট্রকে ভিতর থেকে সারশূন্য করে দিচ্ছে, কি বলবেন এ ব্যাপারে? ইসলাম কি বলে, শরীয়ত কি বলে?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথম কথা হলো, আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য হতে হবে।
জি,
আজকের টপিক যেহেতু সুদ, সুদ কাকে বলে এই বিষয়টা সংক্ষেপে বলে দিচ্ছি,
জানতে হবে।
জি, কর্জ, ঋণ,
জি,
এটা দিয়ে এর থেকে যে ফায়দা নেওয়া হয়, সেটা হোক টাকায় বা কোনো ধরনের উপকার, তো সেটাই সুদে পরিণত হয়ে যায় এবং সেটাকে সুদ বলে। আর ফোকাহে কিরাম এটাকে এভাবে বলেছেন যে সুদ সেই অতিরিক্ত অংশকে বলা হয় যা নির্ধারিত করে নেওয়া হয়, আর যা অতিরিক্ত নেওয়া হয় তা কোনো কিছুর পরিবর্তে না হয়। কথাটা মনে হয় একটু জটিল, কিন্তু উদাহরণ দিলে বোঝা যায়। যেমন কোনো ব্যক্তি 1,00,000 টাকা কাউকে ঋণ দিল, এটা ইসলামের মধ্যে একটি ভালো কাজ, কাউকে কর্জ দেওয়া, ধার দেওয়া, ঋণ দেওয়া। আর গরিব হয়ে থাকে, অসহায় থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কিরাম দিয়েছেন, এর মাধ্যমে গরিব অসহায় ব্যক্তিরা উপকার তাদের অর্জিত হয়, আর নির্ধারিত সময়ে তারা টাকা ফেরত দিয়ে দেয়।
জি,
এখন এর মধ্যে যখন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়, যেমন 1,00,000 টাকা আপনাকে দিলাম, প্রিয় দর্শক, জায়েদ বকরকে বলল বা কোনো ব্যক্তি বলল যে 1,00,000 টাকা আপনাকে ঋণ দিলাম, আপনি আমাকে 1,10,000 টাকা ফেরত দিবেন।
আচ্ছা,
তো যখনই এই কথাটা বলা হয়, তো এই সংজ্ঞা, এই যে এখানে যে ফোকাহে কিরামের সংজ্ঞাটা বলা হলো,
জি,
যে অতিরিক্ত অংশ যেটার কোনো পরিবর্তন, এর কোনো বিনিময় থাকে না বা কোনো কোনো লেনদেনের মাধ্যমে হয় না, তো সেই অংশটাই সুদ। যেমন 1,00,000 টাকা দেওয়ার কারণে সে 10,000 টাকা বেশি চাচ্ছে, এখন 1 বছরের জন্য।
জি,
এখন 1 বছর পরে ওই ব্যক্তি তো 1,00,000 টাকা ফেরত দিল, যেটা ঋণ নিয়েছিল সেটা ফেরত দিল, কিন্তু ওই 10,000 টাকা যে অতিরিক্ত দিল সেটা কিসের জন্য?
এটাই শরীয়ত বলা হয় সুদ, মুনাফা।
জি, বলা হয় মুনাফা,
লাভ,
কিন্তু ইসলাম এটাকে,
অর্থাৎ মুনাফা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুনাফা এন্ড ইন্টারেস্ট,
আমি তো বলে দিচ্ছি,
ফল আমাদেরকে জানতে হবে।
হ্যাঁ, বিষয়টা হলো যে ব্যবসায়িক লেনদেন পাওয়া যাচ্ছে না এখানে। কি পাওয়া যাচ্ছে না? টাকার লেনদেন পাওয়া যাচ্ছে, কিন্তু ব্যবসায়িক পণ্যের লেনদেন পাওয়া যাচ্ছে,
অর্থাৎ ব্যবসার যে সংজ্ঞা রয়েছে, ব্যবসার যে পরিচয় রয়েছে, বর্ণনা রয়েছে, তাই এক্ষেত্রে পাওয়া যাচ্ছে না।
জি, তো এখন দেখা যায় এই 10,000 টাকা তার জন্য সুদ হয়ে যাবে। আরও সহজ করে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেছে যে ব্যবসা তোমাদের জন্য হালাল, আর সুদ হলো হারাম। তা ব্যবসা হালাল এটা আমাদেরকে করতে হবে, আর সুদটা হারাম সেটা বর্জন করতে হবে,
বর্জন করতে হবে।
সহজ কথা, যেমন এই যে উদাহরণটা যেটা দিলাম,
জি,
আরেকটা উদাহরণ দিই ছোট করে, যে 1,000 টাকা আমি আপনাকে দিলাম, বললাম এই 1,000 টাকার বিনিময়ে আপনি আমাকে 1,100 টাকা দিবেন,
জি,
সেটা হয়ে গেল হলো সুদ। এখানে শুধু টাকার লেনদেন পাওয়া গেছে, ব্যবসায়ী কোনো লেনদেন পাওয়া যায়নি, পণ্যের লেনদেন হয়নি, যে ক্রেতা বিক্রেতার সেই সমন্বয় ঘটেনি এখানে, তো সেটা হয়ে গেল কি হারাম। আর এবার আমি কি করলাম, 1,000 টাকায় আমি একটি পণ্য ক্রয় করলাম, যেমন একটি লাইট ক্রয় করলাম বা একটি বই ক্রয় করলাম, এখন আমি বললাম যে আমি আপনার কাছে বিক্রি করব 1,100 টাকা,
আচ্ছা
তার মানে 1,100 টাকা, আপনি বললেন ঠিক আছে আমি নিলাম। তো এই যে এখানে কি হলো, একটা পণ্যের মাধ্যমে আপনার থেকে যেটা অতিরিক্ত নেওয়া হলো সেটাকে বলা হয় লাভ, সেটাকে বলা হয় প্রফিট, ঠিক আছে, সেটাকে
আমরা এই দুটোকে কিন্তু মিলিয়ে ফেলেছি,
মিলিয়ে ফেলেছি। এখন এখন আমরা কি করছি, টাকা দিয়ে বলছি আমাকে 100 টাকা বেশি দিতে হবে। তখন ইসলাম বলে এটা হলো সুদ, আর এটা কোরআনুল কারিমে আল্লাহ হারাম বলেছেন, আর এই যে পণ্যের মাধ্যমে লেনদেন, তিজারত, ব্যবসা,
জি জি,
তো এটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আরও কথা বলি, যখন মক্কার মধ্যে এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট করে দেয়া হলো যে এটা হলো সুদ আর এটা হলো ব্যবসা, তো মক্কার কাফিরগণ উপহাস শুরু করলেন, হাসি ঠাট্টা তামাশা শুরু করলেন, যে এটা কেমন, তোমরাও উপকার অর্জন করো আমিও উপকার অর্জন করি, তো এটা কেমন দেখা গেল। তো ওলামায়ে কেরাম খুব চমৎকার বলেছেন, সব কিছু একরকম দেখা গেলেই এক হয়ে যায় না, শরীয়ত যেটাকে যেভাবে ব্যবহার করার কথা বলেছে, শরীয়ত যেটা যেই হুকুম দিয়েছে সেটাই করতে হয়। উদাহরণ দিয়েছে দুটো,
জি,
যেমন পশুকে মেরে না মারলে তো আমরা জীবিত খেতে পারি না, পারি
না,
তো সেটা তরিকে ইসলাম কি দিয়েছে,
জবাই
করো, বিসমিল্লাহ বলে জবাই করো। এখন উদ্দেশ্য তো মারা, তারপর আমরা এটাকে কেটে পাকিয়ে খাবো, এখন কেউ কি করলো, দড়ি দিয়ে পেঁচিয়ে পশুটাকে ফাঁসি দিয়ে মেরে ফেললো,
কষ্ট দিয়ে
মেরে ফেললো। এখন আপনাকে বলা হলো এটা হলো সেই গরুর গোশত,
যেটা পদ্ধতিটা বলে দেয়া হয়েছে যে এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে,
যাবে না। আমি সেটাই বলছি যে যদি বলা হয় এটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই পশুটা জবাই করা হয়েছে, এটার গোশত, আর এটা দড়ি দিয়ে পেঁচিয়ে বা এই ইসলামী শরীয়তের পদ্ধতি না ব্যবহার করে এটাকে মারা হয়েছে এবং সেটার গোশত, আপনি অকপটে বলবেন যে আমি সেটার গোশত খাবো না, কেন ভাই, এটাও তো কষ্ট করে মারা হয়েছে, এটার গোশত দেখতে তো কোনো পার্থক্য নেই।
যে
বলে না, এটা অজান্তে একটা প্রশ্ন চলে আসে, এটা ইসলাম তো আমাকে বলে নাই এটা খেতে, তো এই যে পদ্ধতি, এটা আমার জন্য হালাল, এটা হারাম। আরেকটি কথা বলা হয়েছে ওলামায়ে কেরাম উদাহরণ দেয় যে আপনি আমি আলহামদুলিল্লাহ মুসলমানরা বিয়ে শাদী করে,
জি,
আমাদের শরীয়তে কাদেরকে বিয়ে করা যাবে কাদেরকে যাবে না স্পষ্ট। এখন আমি যাকে বিয়ে করেছি সেও একজন মেয়ে, তাকেও দেখতে যেরকম আমার আপন বোন দেখতে সেরকম,
আচ্ছা
এখন যদি বলি যে এত মেয়ে বিয়ে করলেই হলো, কিন্তু আপনি মুসলমান, আপনি বলবেন না,
চমৎকার
যে এ সেও মেয়ে, তারও যা কিছু আছে আমার বোনের মতো সেটা আছে, কিন্তু এখানে পার্থক্য এটাই, আল্লাহ তাআলা হালাল করেছেন আমার স্ত্রীকে, সে আমার অপরিচিত গায়ের মহরিম হিসেবে, আর এই বোন আমার আপন রক্তের, আল্লাহ একে নিষিদ্ধ করেছেন, এজন্য আমি এটা করব না। তো এই জন্য যে বিষয়টা তরিকাকার পদ্ধতির মধ্যে আল্লাহ তাআলা যে সিস্টেম রেখেছেন পার্থক্য নিরূপণ করার জন্য, সেটাকে আমাদের মেনটেন করতে হবে।
মাশাআল্লাহ, খুব চমৎকার, খুব সুন্দরভাবে, সাবলীলভাবে, বিশ্লেষণ ধর্মী সংজ্ঞা আপনি উপস্থাপন করলেন। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকে আলোচ্য বিষয় হচ্ছে সুদ লেনদেন। নাইম ভাই, অনেক সময় মানুষ বলে থাকে যে কোনো উপায় ছিল না, ধারকর্জ চেয়েছি পাইনি তাই এটা নিয়েছি, মানে অনায়াসে একটা অল্টারনেটিভ ব্যবস্থা, মানে আদৌ সে চেষ্টা করেছি কি না সে জানে, তার রব তাআলা জানে, কিন্তু দেখা যাচ্ছে যে কি মেয়ের বিয়ে, কি সন্তান জন্ম, কি পড়াশোনা, কি বিদেশ গমন, মানে জীবনে এখন প্রতিটা ক্ষেত্রে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ইভেন আবাসন গড়ে তোলার জন্য যে বিল্ডিংগুলো যে হচ্ছে, হাইরাইজ বিল্ডিং, ব্যবসাকে দাঁড় করানোর জন্য, উচ্চশিক্ষা, ছেলেকে উচ্চশিক্ষা পড়াতে হবে, বিদেশে পাঠাতে হবে, তার জন্য সুদের উপরে টাকা নেয়া, বিয়ে, সুদের উপরে টাকা নেয়া। আচ্ছা, জন্মগ্রহণ করার জন্য আগে থেকেই লোনের উপর টাকা নিয়ে অপেক্ষায় থাকা হয়, কখন সেই সময় চলে আসবে শিশু ভূমিষ্ঠ হবে সেই টাকাটা হাতে রাখা, সুদের উপর টাকা নিয়ে। এই যে বিষয়গুলো মানুষ জানতেই হোক কিংবা অজান্তে, উইলিংলি হোক কিংবা আনউইলিংলি হোক, এই যে সংক্রামক ব্যাধি, এর সাথে কিন্তু মানুষ অতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। মানুষের আজকে না আছে জাহান্নামের ভয়, না আছে কবরের ভয়, যে কাল কিয়ামতের দিনে আমাকে রব তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, যেই বস্তু আমাকে হারাম করা হয়েছে সেই বস্তু আমি সেটাকে আমি মাধ্যম করে নিলাম
একটা বিষয়।
এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে কতটুকু মানে এটাকে গ্রহণ করা যায়, এই যে একটা এক্সকিউজ যে আমি আর কোনো উপায় ছিল না এটা করেছি, তার জমি জমা ছিল, সে জমি জমা বিক্রি করে ছেলেকে পড়াশোনার জন্য পাঠাতে পারত, কিন্তু সেটা তা না করে সে সুদের উপরে টাকা নিয়েছে, এই যে বিষয়টা আমি আপনার সামনে এই জন্যই তুলে ধরছি যেন আপনি খোলামেলাভাবে বিষয়টাকে আলোচনা করতে পারেন। কি বলে ইসলাম?
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা আমাদের রিজিককে, আমি আমার কতটুকু রিজিক আমি পাবো সেটা কিন্তু আমার তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, কতটুকু ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে গিয়েছে
আনডাউটেডলি, একদম নিঃসন্দেহে।
বর্তমানে যে জিনিসটা মানুষের মধ্যে কাজ করছে, আমি না উপায়ান্তর না পেরে,
আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে এটা একটা লেইম এক্সকিউজ, যেটা এটা একটা খোঁড়া যুক্তি, একটা খোঁড়া অজুহাত,
কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য অত বেশি দয়াবান। একজন মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, এর চাইতে হাজার কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে ভালোবাসে।
আলহামদুলিল্লাহ,
তো সে রব আল্লাহ তাআলা আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, এবং আমার জন্য কি উপযোগী, আমার জন্য কোনটা অনুপযোগী, কোনটা কোন সময় আমার জন্য দরকার, কোনটা আমার জন্য দরকার নয়, কোন সময় আমার জন্য বলা মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, সেটা আমার জন্য কবরের জন্য আমার জন্য আসানি হয়ে যাবে,
কল্যাণকর হবে,
কল্যাণকর হবে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ভালো জানেন,
ভালোই জানেন। এখন আমরা যারা রয়েছি আমাদের সোসাইটির মধ্যে যারা রয়েছে বর্তমানে, দারিদ্র বলেন, এরপরে মধ্যবিত্ত বলেন, কিংবা যারা আমরা বলি দণ্ডার্ড ব্যক্তি, এমন কোনো পার্সন বর্তমানে নেই, বর্তমানে 90-95% মানুষ কিন্তু সুদের সাথে প্রত্যক্ষ এবং
পরোক্ষভাবে
জড়িত হয়ে যাচ্ছে। এটার একটাই কারণ, এলমে দিন না থাকার কারণে এবং তাওয়াক্কুল কমে যাওয়ার কারণে এবং লোভ লালসার কারণে,
আল্লাহর প্রতি ভরসা।
একটা তিনটা জিনিস আমি বললাম, একটা হচ্ছে লোভ, আরেকটা হচ্ছে তাওয়াক্কুল না থাকার কারণে, আর একটা হচ্ছে আপনার
এলমে দিন
না থাকার কারণে। আচ্ছা, যারা ডনার্ড ব্যক্তি রয়েছে তাদের তো পয়সার অভাব নাই, তাদের তো মাল দৌলতের অভাব নাই, তারা কেন যাচ্ছে? তারা যাচ্ছে লোভের কারণে, লোভের বশীভূত হয়ে। আর যারা মধ্যবিত্ত রয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে সে নিজে কলস বানিয়ে ফেলছে, মানে একটা তো ইনকাম আমার আসছে, আমার তো এটা দিয়ে হয়ে যাচ্ছে, তো সে এটাকে যে ব্যবসা এবং সুদকে সে পার্থক্য করতে পারছে না এলমে দিনের অভাবে। আর যারা দারিদ্র, অনেক সময় দেখা যাচ্ছে সে চেষ্টা কতটুকু করছে, 100-এ 100 126-কে সে চেষ্টা করেছে যে আমি কীভাবে সেখান থেকে আমি রেহাই পেতে পারি, আমি সুদের সাথে জড়িত না হয়ে আমি কীভাবে নিজেকে রক্ষা করতে পারি,
বিকল্প একটা অল্টারনেটিভ ওয়ে আমাকে তো দেখতে হবে, আগে চেষ্টা করতে হবে যে আমি এই সুদটা না নিয়ে আমার অন্য কোনো মাধ্যম আছে
কিনা। আমার যদি হায়াত শেষ হয়, আল্লাহ তাআলার হুকুমে আমার হায়াত চলে যাবে, আমার ঘরের মধ্যে মুসিবত যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আমাকে অপেক্ষা করতে হবে, সেটা একটা সময় সেটা পার হয়ে যাবে, সময়টা চলে যাবে, এই দুঃখ দুর্দশা থাকবে না, কিন্তু আমি অপেক্ষা না করে আল্লাহ তাআলার ফয়সালার প্রতি আমার তাওয়াক্কুল না রেখে আমি যদি সুদের সাথে লেনদেনের সাথে যদি আমরা জড়িত হয়ে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই দারিদ্র শ্রেণীর লোকরাও কিন্তু সর্বশেষ এমন পরিস্থিতি, তাদের বিটা বাড়ি
সবকিছু মানে বিক্রি করে দিয়ে নিঃস্ব হয়ে যেত খোলা আকাশের নিচে। চমৎকার বলেছেন
আপনি, একটু যদি খেয়াল করেন, লক্ষ্য করেন, আমাদের সমাজে বলেন, দেশে বলেন, বিভিন্ন পুরো বিশ্বব্যাপী এই জিনিসটা, এক শ্রেণীর লোক যারা ডনার্ড ব্যক্তি, পৃথিবীর মানুষের টাকা, মানুষের উপার্জনের অর্থগুলো কিন্তু মুষ্টিময় মানুষের হাতে চলে আসছে।
খুব চমৎকার আলোচনা, আমি ফিরছি আপনার কাছে, আমি আবারও ফিরে আসছি আপনার কাছে, এই পয়েন্টেই আপনি থাকুন, ইনশাল্লাহ এখান থেকেই শুরু হবে। কিছু কল রয়েছে, কল শুনিয়ে দিন।
মোহাম্মদ জাহিদুল ইসলাম, নোয়াখালী। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদী, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের
বিষয় সুদ লেনদেন।
আমি জানতে চাচ্ছিলাম যে সুদের লেনদেন করা কেমন, জানিয়ে দিলে অনেক খুশি হতাম।
খুবই মানে সময় উপযোগী একটা প্রশ্ন, যেই জেনারেশন জানতে চাচ্ছে মনোহর ভাই, হোয়াট ইজ সুদ? আপনি বলে দিয়েছেন যদিও আগে, উনি হয়তো উত্তরটা উনি পেয়ে গেছেন, তারপরেও জানতে চাইছেন এই যে জানার আগ্রহ।
জি জি,
এটা এটা এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়,
নিঃসন্দেহে
জানার আগ্রহ যে আমি জানতে চাই। কেননা প্রশ্ন করার জন্য কিন্তু জ্ঞানের প্রয়োজন।
এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা শুধু একটি মাত্র হাদিসের জন্য দীর্ঘ কয়েক মাস সফর করেছেন।
আল্লাহু আকবার।
তো জানার আগ্রহ যে তাদেরকে কতটা উচ্চ মকামে দিকে নিয়ে যায় আমরা সেটা দেখতে পাচ্ছি। যে একটি হাদিসে পাকের জন্য, হাদিসে পাক আমাদের কাছে মনে হয় একটি, কিন্তু তাদের কাছে ছিল এটা দুনিয়া ও আখিরাতের সমস্ত সম্পত্তি উত্তম। কেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক বাণী। তো জানার আগ্রহ থাকতে হবে। আপনি যেটা বললেন যে ধ্বংস হয়ে যায়, খালি আকাশের নিচে চলে আসে।
জি জি,
পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই বিষয়বস্তু আছে আয়াতে কারিমার, যে আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং কর্জে হাসানা যেটা আছে সেটাকে আল্লাহ বৃদ্ধি করেন, সাদাকাকে বৃদ্ধি করেন।
কিছু কল আছে নিয়ে নি ইনশাআল্লাহ, তারপর ইনশাআল্লাহ আসছি আলোচনায়। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মুস্তফা, আমার বাসা ময়মনসিং। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, মাশাআল্লাহ এটি অনেক সুন্দর একটি অনুষ্ঠান। আমি প্রতি সপ্তাহে অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা দিন দিন মাদিনী চ্যানেলের উন্নতি দান করুক।
আল্লাহ আপনাকে অনেক অনেক অভিবাদন, অনেক অনেক অভিনন্দন। আপনি অনুষ্ঠান দেখেন, পাশাপাশি ছোট্ট একটা অনুরোধ করব আপনাকে, যে শুধু আপনি দেখলেই হবে না, আপনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, যারা রিলেটিভস যারা রয়েছে, মানে নিকট আত্মীয় যারা রয়েছে, তাদেরকেও আপনি ইনভাইট করেন মাদিনী চ্যানেল দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুন, এই মাদিনী চ্যানেলকে উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন। যে পরবর্তী কল।
নাম মোহাম্মদ আশিক আহমদ, আমার বাড়ি চট্টগ্রাম বাঁশখালী। আজকের অনুষ্ঠান মাদানী চ্যানেলের পারিবারিক ও সামাজিক ব্যাধি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বিষয় নেওয়া হয়েছে সুদ লেনদেন। আমি মোবাইল লিগে দাওয়াত ইসলামের কাছে আরজ করছি, সুদ থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে কিছু আলোচনা করলে আমি অনেক উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন, সঙ্গেই থাকুন। এর প্রতিকার কি করে, সুদ থেকে বিরত থাকতে পারবে এই সমাজ, এই পরিবারের মানুষ? পুরো মানব জাতিটাই তো একটা পরিবার, মুসলিম জাতিটাই একটা পরিবার। কি করে এই পরিবারকে বাঁচানো যায়, এই সমাজকে বাঁচানো যায় এই সংক্রামক ব্যাধি থেকে? ইনশাআল্লাহ এর প্রতিকার সম্পর্কে আমরা শুনব। যে পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ জুনায়েদ রেজা, দেশে বাড়ি সিলেট হবিগঞ্জ। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ভেদি, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান হুজুর। আজকের অনুষ্ঠানের বিষয় নেওয়া হয়েছে সুদ। আপনার কাছে আমার অনুরোধ থাকলো, এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আগামীতে যেন আমাদেরকে আরও উপহার দেওয়া হয়।
আপনাদের উৎসাহ পেয়ে, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েই তো মাদানী চ্যানেল নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসছে। এভাবেই সঙ্গে থাকুন, আমাদেরকে উৎসাহ দিতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল মাদানী চ্যানেল সবসময় চেষ্টা করে ভালোটা দেওয়ার জন্য, সবসময় চেষ্টা করে যে সবচেয়ে ভালো প্রোগ্রামটা কোন প্রোগ্রামটা দেওয়া যায়। কাজেই সঙ্গেই থাকুন, এবং যারা নিকট আত্মীয় যারা রয়েছে, বন্ধুবান্ধব মহলে যারা রয়েছে, তাদের সবাইকে দাওয়াত দিন, ইনভাইট করুন মাদানী চ্যানেল দেখার জন্য। নাইম ভাইয়ের কাছে আসছি, যেই বিষয়টা আলোচনা করছিলেন। জি
জি, বলছিলাম বর্তমান যদি আপনি খেয়াল করেন, শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, পুরা বিশ্বব্যাপী আপনি এই জিনিসটা মুষ্টিময় কিছু সংখ্যক লোকের কাছে, মানুষের এই যে ঘাম জোরে, বৃষ্টিতে ভিজে, কষ্টের পারিশ্রমের টাকাটা কিন্তু গুটি কয়েকজন মানুষের হাতে কিন্তু চলে আসছে। কিভাবে? এই যে সুদের লেনদেনের কারণে মানুষ যে টাকাগুলো দিচ্ছে, ব্যাংকে জমা রাখছে, সেভিং অ্যাকাউন্ট করছে, যে আমি দীর্ঘকালীন দীর্ঘমেয়াদি টাকাটা রেখে দিচ্ছে, এক সময় আমি সেখান থেকে আমি লভ্যাংশটা নিব, সেটা তো বলছে না সুদ। এভাবে যেতে 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 সেটা কিন্তু একটা কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক সংস্থার কন্ট্রোলে চলে আসতেছে। আর যারা দরিদ্র তারা কিন্তু কীভাবে ধ্বংসের মুখে পতিত হচ্ছে, সে মনে করছে আমি লাভবান হচ্ছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবসাকে হালাল করে দেওয়া হয়েছে, ব্যবসা করার মাধ্যমে বরকত কিতাবের মধ্যে আসছে, কোরআনে পাকের মধ্যে অবতীর্ণ হয়েছে, যদি সৎকা করে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। আর সুদের মধ্যে আমরা বলছি সুদ বৃদ্ধি হয়, যদি বা আমাদের কথা সেটা, কিন্তু সুদে বৃদ্ধি হয় না, সুদের মধ্যে ধ্বংস হয়। এবং ধ্বংসটা কেমন, আখিরাতের মধ্যে কি হবে, অসংখ্য আমরা খতিব সাহেবের মুখ থেকে সুদের ব্যাপারে অনেক আমরা জঘন্য কি মারাত্মক বিষয় ঘটতে পারে আমরা অনেকে শুনেছি, কিন্তু দুনিয়াবি যেগুলো ঘটছে আমাদের চোখের সামনে, যেমন কেউ নিজের ছেলেকে বিদেশে পাঠাবে, নিজের জমিটা বন্ধক রাখলো, অনেকে স্বর্ণ অলঙ্কার বন্ধক রাখলো, রাখতে গিয়ে একটা সময় সে আস্তে 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 সে খেয়াল করলো যে সংস্থাগুলো ঋণ দিচ্ছে, তারা কিন্তু ঋণ দিচ্ছে, ঋণ যখন নেয় মানুষ থেকে নেয় তখন এর মুনাফা দিচ্ছে কম, আচ্ছা সুদ দিচ্ছে কম, আর যখন কেউ রাখে তার থেকে অধিক হারে সুদ গ্রহণ করে, এভাবে সুদের প্রক্রিয়াটা কিন্তু রানিং হচ্ছে এবং একটা সময় গিয়ে সে ধ্বংসের মুখে কীভাবে পতিত হচ্ছে, সে লোভের মধ্যে চলে আসছে কিংবা পেরেশানগ্রস্ত হয়ে পড়ে কিংবা কৃপণতার কারণে অনেকগুলো কারণের মধ্যে কিন্তু সেটা জড়িত হয়ে যায় সুদের সাথে। তো দেখা যাচ্ছে এত বড় একটা ঋণের বোঝা তার মাথার উপর চলে আসলো, এক সময় সে দিতে না পারে নিজের জমিটা যে বন্ধক রাখছে সেটা তাদের ব্যাংকিং মালিকানায় চলে আসতেছে কিংবা স্বর্ণটা তাদের নিজের আয়ত্তের মধ্যে থাকছে না। এভাবে আমাদের সমাজের মধ্যে আমরা যদি একটু দৃষ্টিপাত করি, অসংখ্য লোক যারা একসময় ভালো পজিশনের মধ্যে ছিল, একসময় ভালো ইনকামের মধ্যে ছিল, ভালো রুজি রোজগারের মধ্যে ছিল, শুধুমাত্র সুদের লেনদেনের সাথে জড়িত হওয়ার কারণে তারা আজকে পথের ভিখারি, তাদের বলতে গেলে থাকার জায়গা নাই, হ্যাঁ তারা এখন বাড়া বাসার মধ্যে আছে, কিংবা অনেকেই রয়েছে জমি জমা ছিল বিক্রি করে দিতে হয়েছে, নিজের বাসস্থান পর্যন্ত নেই, একটাই কারণ যে সুদের সাথে লেনদেন। আসলে এটা যে ঘটছে এটা আজকে নতুন নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের জন্য দরদি হয়ে তো আল্লাহর পিয়ারা মাহবুব হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ নিয়ে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যদি আমরা সেই দিক নির্দেশনা যদি আমরা মেনে নিই, আমরা ব্যবসাকে হালাল করেছি আমরা ব্যবসাকে গ্রহণ করি, হ্যাঁ আবার এখন দেখা যাচ্ছে কি ব্যবসা গ্রহণ করতে গিয়ে ব্যবসা করার ক্ষেত্রে গিয়ে বড় সংখ্যক অ্যামাউন্ট কিন্তু ঋণ নিচ্ছে, সেও সুদের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষ সুদের সাথে গ্রেফতার হয়ে যাচ্ছে এবং ফলশ্রুতিতে তাদের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা আখিরাতের ব্যাপারে অনেক আজাব রয়েছে, যদি সময় সুযোগ মিলে যায় বলবো, আখিরাতের তো পরবর্তীতে আসতেছে, দুনিয়া বিকি ক্ষতি, যারা দেখবেন গরিব শ্রেণীর রয়েছে তাদের মধ্যে একটা অহংকার চলে আসে, বলা হচ্ছে হিংসার মাত্রাটা তাদের মধ্যে বৃদ্ধি পায়। কেমন, সে সুদের মধ্যে তার টাকাটা লাগালো, সে তো বসে বসে জিনিসটা পাচ্ছে, লভ্যাংশটা সে বুক করতে পারছে, যার ফলশ্রুতিতে তার মধ্যে হিংসা জিনিসটা কাজ চলে আসে, অহংকার নিজের মধ্যে চলে আসে। যারা মধ্যবিত্ত তাদের মধ্যে কি হচ্ছে, এই যে অটোমেটিকলিভাবে সে একটা লভ্যাংশ পাচ্ছে, হ্যাঁ সে তার টাকাটা ব্যাংকে রাখছে, মানুষকে লাগাচ্ছে, বিভিন্ন জনকে দিচ্ছে, ব্যবসায়ীকে দিচ্ছে, এটাকে দিচ্ছে, ওই জনকে দিচ্ছে, অমুক জনকে দিচ্ছে, দেওয়ার ফলশ্রুতিতে একটা সময় গিয়ে সে অলস হয়ে যাচ্ছে, তার জন্য কর্ম করা সে কর্ম করছে না, সে চাকরি করতে পারতো চাকরি করতেছে না, সে শারীরিকভাবে মানসিকভাবে বিপদস্ত হচ্ছে, কেমন সে বসে বসে কাছে
মিলিয়ে এখানে বোঝা যায় ইন টোটালি যে মানুষ, যে মানব জাতির জন্য আল্লাহ তাআলা সবকিছু আসান করে দিয়েছেন,
আসান করে দিয়েছেন,
সুবিধা করে দিয়েছেন, অর্থাৎ এই যে সুদ যে হারাম হলে, এই হারাম হওয়ার পিছনে যে কারণগুলো দেখা যায় তা হচ্ছে যে সুদের যে অতিরিক্ত অর্থটা আসে মনোয়ার ভাই, তার জন্য মেধা শ্রম কোনো কিছুই তাকে ব্যয় করতে হয় না, সময় শেষে তা থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয়, এতে যে ব্যক্তি কর্জ গ্রহণ করে ওই ব্যক্তির জন্য অতিরিক্ত অর্থ আদায় করা তার জন্য জুলুম হয়ে যায়, এক সময় তাকে পথে বসতে হয়। একজন দর্শক কল করেছিলেন যে প্রতিকার সম্পর্কে, এই যে মানে সমাজে আজকে যে সুদের যে প্রচলন হু হু করে বাড়ছে, সংক্রামক ব্যাধি, আমরা প্যান্ডামিককে ভয় পাচ্ছি, আমরা মহামারীকে ভয় পাচ্ছি, কিন্তু এই যে নীরব একটা ঘাতক যা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি, আলটিমেটলি মানে এটার যে শাস্তি রয়েছে,
জাহান্নামের শাস্তি তো সেটা রয়েছে যখন আল্লাহ তাআলার ফয়সালা যখন চলে আসছে যে সুদের মাধ্যমে ধ্বংসের মধ্যে পতিত হবে,
ধ্বংসের মধ্যে পতিত হচ্ছে,
সেখানে আমাদেরকে আল্লাহ তাআলার সেই ফয়সালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, কোরআনে পাক যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা আমাদেরকে মানতে হবে। আমরা ইমানদার, আমরা আল্লাহ রসুলের উপর ইমান এনেছি, কোরআনের উপর আমরা ইমান এনেছি, তো আমরা কেন মানবো না? আমরা যখন মেনে নিয়েছি কার্য তো আমাদের কার্যকলাপের মধ্যেও মানতে হবে। বলা হচ্ছে সুদ ধ্বংস করে দেয়, আমাদের যদিও বা জাহিরিভাবে আমাদের দৃষ্টিকোণ থেকে লাগতেছে মনে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না,
টাকার মধ্যে কোনো বরকত নেই,
বরকত নাই তো,
সে ধসে যাচ্ছে,
ধসে যাচ্ছে,
সেটা অনুভব করতে পারছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যাকাত আদায় করো, যাকাত দিলে কি হবে, আর তোমার সম্পদ বৃদ্ধি পাবে। ময়লা যেমন পরিষ্কার করতে হয়, সব কিছু রিফ্রেশ করতে হয় সম্পদের, আমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে যাকাত আমার জন্য ফরজ করেছেন, যদি সেটা সে যাকাত যদি আদায় করে আল্লাহ তাআলা অটোমেটিকলিভাবে সেটা বাড়িয়ে দেবে। এখন পুরোটাই বিপরীত হয়েছে, আমাদের কনসেপ্টের মধ্যে এমন একটা জিনিস বসে গিয়েছে মানুষের মধ্যে এলমে দিন না থাকার কারণে, মনে হচ্ছে যাকাত দিলেই কমে যাচ্ছে, সুদের লেনদেনের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, অথচ পুরোটাই উল্টা। সেজন্য আমাদের উচিত এলমে দিন হাসিল করা এবং আল্লাহ তাআলা যে ফয়সালা করেছেন সেটা মেনে নেওয়া, এবং মেনে নেওয়ার মধ্যে থেকে সুদের লেনদেন বর্জন করা, সেটা হোক সুদ, সেটা হোক মুনাফা, সেটা হোক ইন্টারেস্ট, যেভাবে হোক, আমরা কথার মধ্যে আমরা জবানের মধ্যে সেটা কিন্তু সুদ বলছে না, সেটাকে অন্য কিছু বলে, হ্যাঁ আমার টাকাটা তো ব্যবসা কাটাচ্ছে ওরা, আমার কথা তো ব্যবসা খাটানোর পরে তো আমাকে এই টাকাটা দিচ্ছে, এই কথাটা কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে এই কথাটা একেবারেই আমাদের কানে বেশি আসে যে আমার তো টাকাটা আমি এমনি দিচ্ছে না, তো আমি এত টাকা রাখলাম দুই বছর আমার টাকাটা খাটালো, হ্যাঁ সে পরিশ্রম করে তো আমাকে টাকাটা দিচ্ছে। তা আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দয়া করেছেন যে তোমরা সুদের লেনদেন করবে না, সেটা তো শরী আহকামের মধ্যে বলছে সেটা কি সুদ। আমি নিজের ব্রেন কাটিয়ে সেটাকে হিলা করার জন্য কেন চেষ্টা করতেছি,
কেন চেষ্টা করতেছি? মনোর ভাই কি বলেন এই ব্যাপারে, যে প্রতিকার আরো কি কি মানে মাধ্যম হতে পারে যে একজন মানুষকে সুদ থেকে ফিরিয়ে আনার জন্য? আপনি মনে করেন যে প্রথমে তো ফার্স্ট অফ অল আমি তো এতটুকু চেষ্টা করতে পারি যে আমি নিজেকে আমার কন্ট্রোল করেছি, আমার নিজেকে আমি বিরত রেখেছি, মাইন্ডসেট তৈরি করেছি, আমার যে কনসেপ্ট রয়েছে সেটাকে আমি গড়ে তুলেছি তিলে তিলে যে না আমি এটা নেব না, এর অল্টারনেটিভ আমি সবসময় চিন্তা করব। একটা জিনিস যখন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, সে তার তো আমার হিলা খোঁজার কোনো দরকার নেই যে কোনো ফাঁকফোকর আছে কি না সুদে নেয়ার, কোনো কোনো কোনোভাবে কোনো রাস্তা আছে কি না। এর যে প্রতিকার, কি করে একজন মানুষকে ফিরিয়ে আনা যায়?
প্রতিকারের মূল মন্ত্র হলো আমাকে হারাম থেকে বাঁচতে হবে, সুদ বর্জন করতে হবে, ব্যবসাকে হালাল মনে করে এটাকে বৈধভাবে করতে হবে। এইভাবে যদি আমাদের মধ্যে স্থির করি, তারপরে এর যেই ওয়েগুলো আছে
জি
সেই পথে হাঁটতে হবে, শরীয়ত কি বলেছে জ্ঞান অর্জন করে। আমি আপনাকে বলি, যেমন আপনি বলেন প্রতিকার, প্রতিকার তো অনেক সেক্টরের মধ্যে আছে, পণ্য দিয়ে দিচ্ছে, আর যদি আপনি ধারে কিনেন তাহলে 1,25,000 টাকা। এখন এটা হয়ে যাবে আপনার জন্য সুদ। এখন আপনি কি করলেন সেই কাজটা, আপনি ধারে তো নিতে গেলেন, এখন এই ক্ষেত্রে আপনার বন্ধু একজন দাঁড়িয়ে গেল, সে বলল যে তাকে তো তুমি 1,25,000 টাকা দিবে
জি,
তো আমাকে একটা কাজ করো, আমাকে তুমি 1,10,000 টাকা দিবে, 1,10,000 টাকা দিবে, আমি তোমাকে 1,00,000 টাকা দিয়ে দিলাম। এখন এই যে সে বাহ্যিকভাবে দেখলো যে তাতে 15,000 টাকা বাঁচিয়ে দিল
জি,
কিন্তু তারপরে এটা সুদ হলো কেন, এটা তার সাথে ব্যবসায়িক লেনদেন পাওয়া যায়নি। এখন এই যে ফর্মুলাটা সুদের হয়ে গেল, এখন আপনি এই জিনিসটা জেনে এটাকে বৈধ করবেন কিভাবে, ওই যে তরিকাকার পদ্ধতি
জি,
তো মুফতিয়ানে কিরাম বলে এটাকে বৈধ করার পদ্ধতি হলো যে আপনার যদি আপনার বন্ধুর প্রতি দয়া হয়, ঋণ দেওয়ার মন মানসিকতা হয়, আপনি এখন কি করেন, আপনার বন্ধুকে নিয়ে দোকানে যান
জি,
দোকানে গিয়ে বলেন যে তোমার পক্ষ হয়ে তোমার যা যা প্রয়োজন সেটা আমি কিনে নিব।
আচ্ছা,
এখন কি করলো, সে বন্ধুর পক্ষ হয়ে ক্যাশ টাকা দিয়ে, বন্ধু যা যা কিনবে সেটা কিনলো কত টাকা দিয়ে, 1,10,000 টাকার বিনিময়ে।
আচ্ছা,
যখন কিনলো তো কিনার পরে এটা হয়ে গেল এখন ব্যবসায়িক পণ্য, কি হলো
ব্যবসায়িক পণ্য,
এখন বন্ধুর কাছে সে বিক্রি করলো, তোমার কাছে আমি এটা 1,10,000 টাকার বিনিময়ে বিক্রি করলাম, 1,10,000 টাকার
বিনিময়ে,
এখন তুমি আমাকে এই নির্ধারিত সময়ের মধ্যে 1,10,000 টাকা পরিশোধ করে দিবে,
মানে এটার পণ্যের মূল্যটাই হচ্ছে 1,10,000 টাকা।
তখন সে কি করলো, বন্ধুর উপকার করলো, কিন্তু ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে বাকি যে 10,000 টাকা সে নিল এটা তার প্রফিট হয়ে গেল। অথচ এটা একটু জটিল লাগে বিষয়টা, কিন্তু যদি সে 1,00,000 টাকা বিনিময়ে 1,00,000 টাকা নিত যে কোনো সময়, এটা তো কোনো সমস্যাই ছিল না,
না
কিন্তু সে কি করেছিল যে 1,00,000 টাকা দিয়ে বন্ধুকে 15,000 টাকা কমিয়ে সেই 10,000 টাকা যে নিচ্ছিল সেটাও সুদ কেন, এটা ব্যবসায়িক লেনদেন পাওয়া যায়নি
জি।
কিন্তু যখনই সে পণ্য কিনে দিল, এখন ওই ব্যক্তি ওই দোকানদারের সুদি লেনদেন থেকে বিরত থেকে এই বন্ধুর ক্যাশ টাকার যে ফায়দাটা নিল সেটা ব্যবসায়ী পণ্য কেনার মাধ্যমে নিল, তখন এটা হয়ে গেল ইসলামে বৈধ, শুধুমাত্র একটু পদ্ধতিটা চেঞ্জ করার কারণে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে কি বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তোমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো।
আল্লাহু আকবার।
তো এইভাবে যখনই আমরা আমাদের এই কার্য পদ্ধতিগুলো, অনেকে কিস্তিতে অনেক বিষয় নিচ্ছে, তো কিস্তির সব কিছু নাজায়জ না, এর মধ্যে বৈধ কি আছে, অন্ধের মতো গিয়ে আমি কিনে নিলাম, এই যে ব্যক্তি 1,25,000 টাকা সুদে জড়িয়ে যেত কিন্তু সে কোনো এক এই পদ্ধতিটা জানার কারণে আজকে দর্শকদের মধ্যে অনেকে জানবে বিষয়,
তাকে গুনাহ থেকে আমি
গুনাহ থেকে বাঁচার জন্য আমরাই বলি, আপনার সাথে আমি বলি, আপনার এখন মোটরসাইকেল প্রয়োজন, আরো ক্লিয়ার করি বিষয়টাকে, কারণ না বুঝে আসলে আমল করা কঠিন হবে।
হচ্ছে এখন এমনই হচ্ছে, মানে
মোটরসাইকেল কেনার প্রয়োজন, আপনি এখন যাবেন বলবেন ঠিক আছে মোটরসাইকেল কিনবেন, আপনাকে 1,00,000 টাকার দাম আছে, যদি ক্যাশ টাকা দেন এখন 1,00,000 টাকা, কিন্তু আপনি যদি এইভাবে নেন তো আপনাকে 1,25,000 টাকা দিতে হবে আমাকে, তো 25,000 টাকা হয়ে যাবে সুদের আওতাধীন। এখন যদি আপনি, আমি আপনার বন্ধু, আমি বললাম ঠিক আছে রফিক ভাই আপনি 1,25,000 টাকার এই সুদি লেনদেনে নাজরে আমি কী করবো, আপনাকে গিয়ে ওই মোটরসাইকেলটা কিনে দিব, কত টাকায় কিনে দিব, 1,10,000 টাকায় বা 1,00,000 টাকায় কিনলাম, বা আমি তার থেকে কি করলাম 1,00,000 টাকায় নিয়ে নিলাম ক্যাশে, আমি
আপনার মালিকানায় চলে আসছে,
আমার মালিকানা চলে আসলো, এবার আপনি আমার থেকে কেনা বেচা করবেন কত টাকায়, আমি 1,10,000 টাকা আপনাকে বিক্রি করলাম, তো যখন আমার মালিকানা চলে আসলো এটা হয়ে গেল তিজারত ব্যবসা,
সুবহানাল্লাহ,
তখন আপনি আমার থেকে 1,10,000 টাকায় বেচা কেনা করলেন, আপনি 15,000 টাকা সে সুদি মামলা থেকে আরো বেঁচে গেলেন।
আমাদেরকে কিছু কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেই কমেন্টগুলো একটু আমরা দেখি। শেখ মুনির আমাদেরকে কমেন্ট করেছেন, মারহাবা। রিমন ভুঁইয়া লিখেছেন মাশা আল্লাহ। তারপর ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে শুনছি লিখেছেন আমাদেরকে মোহাম্মদ শামীম হুসাইন। এভাবে আমাদেরকে মোহাম্মদ ফারুক লিখেছেন মাশা আল্লাহ। আবু সাইদ আমাদেরকে অভিবাদন জানিয়েছেন, এরপর লিখেছেন রাইট, মানে সঠিক বলে তিনি আমাদেরকে সাব্যস্ত করেছেন যে অনুষ্ঠানটা ঠিক ঠিক মতোই চলছে আলোচনাটা। যাই হোক, দর্শক দেখছেন আমাদেরকে, দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, কিছু কল রয়েছে, যে কল শুনিয়ে যান।
আমার নাম মেহেদী হাসান, আমার বাড়ি মুন্সিগঞ্জ, মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, প্রায় সময় অনুষ্ঠানটি দেখার চেষ্টা করে থাকি। আজকের বিষয় সুদ লেনদেন, আমরা কিভাবে সুদ মুক্ত সমাজ করতে পারি এই বিষয় সম্পর্কে আলোচনা করলে খুশি হতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেল বাংলাকে দিন দিন আরো উন্নতি দান করুক।
তিনি প্রশ্নও করে গেলেন, দোয়াও দিয়ে গেলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার
খুবই চমৎকার
এই শুভ কামনাকে, আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করুক,
আমিন।
আর কিভাবে এই সমাজকে সুদ মুক্ত করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে, আরো কিছু মাদানী ফুল আমরা ইনশাআল্লাহ শুনব। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমার বাসা সৈয়দপুর। আমি আজকের অনুষ্ঠানে জানতে চাচ্ছিলাম সুদের ভয়াবহতা পরিণাম, জানিয়ে দিলে অনেক খুশি হতাম।
মাশাআল্লাহ, সঙ্গে থাকুন, আলোচনা চলছে, আমরা পরবর্তী পর্বেই আসছি, যে সুদের যে ভয়াবহতা রয়েছে, এর যে কনসিকোয়েন্স রয়েছে, এর যে পানিশমেন্ট রয়েছে, সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজাবাজাল শুনব। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সাজিদ, আমার বাসা রাজশাহী। মাশাআল্লাহ, আজকের মাদিনী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। প্রতি সপ্তাহে আমি এই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠানে আজকের বিষয় নেওয়া হয়েছে সুদ লেনদেন, বিষয়টি অনেক সুন্দর নেওয়া হয়েছে। এই বিষয় থেকে আমরা সুদ লেনদেন সম্পর্কে অনেক কিছু শিখতে পারব ও জানতে পারব। মাদিনী চ্যানেলকে অনেক ধন্যবাদ এই ধরনের একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
আল্লাহ, খুব ধীরে ধীরে সুন্দরভাবে বলেছেন আমাদেরকে প্রশ্ন। সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ আজাবাজাল, শুভকামনা আপনার জন্যও রইল। দোয়া করবেন যেন মাদিনী চ্যানেল এভাবে সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের জন্য পরিবেশন করতে পারে। তো যেটা বলছিলাম নাইম ভাই, যে সুদ, এই যে সুদের ভয়াবহতা সম্পর্কে জানতে চেয়েছেন দর্শক, যে এর ভয়াবহ পরিণাম, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে মাদ্রিচিয়ালা দর্শক, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী ইরশাদ করছেন যে সুদের গুনাহ 70 প্রকার, তন্মধ্যে সবচেয়ে কম ভয়ঙ্কর বা ছোটটি হলো যে একজন লোকের তার আপন মায়ের সঙ্গে ব্যভিচারের সমান।
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
ইবনে মাজাহ এবং বাইহাকী শরীফের মধ্যে এই হাদিসে পাক এসেছে। মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে সুদ, এটা আমরা এই হাদিসে মোবারকা দ্বারা আমরা জানতে পারি, পাশাপাশি এও আমরা জানতে পারি যে বুখারি শরীফে, মুসলিম এবং তিরমিজি শরীফে এই হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা সুদ খায়, সুদ দেয়, সুদের হিসাব লেখে এবং সুদের সাক্ষ্য দেয়, তাদের উপর আল্লাহ তাআলা লানত, এবং এই অপরাধের ক্ষেত্রে প্রত্যেকে সমান অপরাধী। শুধু যে দেয় সে না, শুধু যে নেয় সেও না, যে সাক্ষী দেবে এবং যে লিখে রাখবে, এই যে চারজন মানুষের সাথে, চারজন পার্সন এর সাথে রিলেটেড, এরা সবাই কিন্তু সমান অপরাধী। আমরা অনেক সময় পড়েছি যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণতারে যেন তৃণ সমদ হয়। সেটা তো হচ্ছে অন্যায়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে সহার ক্ষেত্রে, এখানে তো সরাসরি জড়িত, অন্যায় করছে, করতে সাহায্য করছে। তো এই ব্যাপারে কি বলবেন নাইম ভাই, ভয়াবহতা? এরপরে ইনশাল্লাহ মনোয়ার ভাইয়ের কাছ থেকেও শুনব এর যে ভয়ানক যে শাস্তি এবং সমাজ। আর আরেকটি বিষয় আমি যেটা বলবো মনোয়ার ভাই, আপনার কাছে আসব, যে সুদের কারণে পারিবারিক এবং সামাজিক, এই যে পরিবার এবং সমাজে এর যে নেতিবাচক যে প্রভাব পড়ে, সে সম্পর্কে আমি ইনশাল্লাহ আপনার কাছে আসছি। কিছু ভয়াবহতা, কিছু শাস্তি সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই।
শাস্তি অবশ্যই আমাদেরকে জানতে হবে, এই জন্যই যাতে করে আমরা শাস্তিকে ভয় করি। এই শাস্তি যখন আমাদের, আমরা জানবো, আমরা অনুধাবন করার জন্য একটু যদি চেষ্টাও করি, সেক্ষেত্রে মানুষ হাজার কষ্টের মধ্যে থাকলেও সে সুদের লেনদেনের মধ্যে জড়িত হবে না। যেমন আল্লাহর পিয়ারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাঁচানোর জন্য কতই না চেষ্টা করেছেন এবং করে যাচ্ছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন কাল কিয়ামতের ময়দানে। আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিন্তু আমরা পেতে চাই, যে আমাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করুক। তো মিরাজের ওজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করলেন।
জি,
তো হযরতে সাইয়্যিদান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এরকম, যে আমি মিরাজের রাতে সপ্তম আসমানের উপর বজ্রের আওয়াজ, গর্জন শ্রবণ করি, বিজলির চমক দেখতে পাই, আর দেখতে পাই কতগুলো লোকের প্যাট, যে বিশাল আকৃতি গড়ের মতো, প্যাট এত বড় বড়, আর দেখতে পাচ্ছি এই প্যাটের মধ্যে বড় বড় বিষাক্ত সাপ, এই সাপগুলো বিচ্ছু দ্বারা পরিপূর্ণ, সাপ এবং বিচ্ছু দ্বারা পরিপূর্ণ, বাইরে থেকে কিন্তু ভিতরের অংশগুলো দেখা যাচ্ছে, এমন মারাত্মক অবস্থা। তা আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা, যাদের এই কঠিন আজাব হচ্ছে, শাস্তি হচ্ছে, এরা কেমন লোক? তখন বললেন, তারা হচ্ছে সুদখোর, যারা সুদ বক্ষণ করত।
আচ্ছা,
আজ সুদ বক্ষণ করার কারণে তাদের পেটকে বিশাল আকৃতি করে দেওয়া হয়েছে। তো মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমতুল্লাহ আলাই বলেন যে মানুষের শরীরে যখন কৃমি হয়,
জি,
তখন সে অস্থিরতা বিরাজ করে, তার খাবারের মধ্যে অনীহা, কিংবা খাবার খেয়ে তার ভালো লাগে না, কেমন এক ধরনের আনইজি ফিল করে মানুষ।
জি জি,
হ্যাঁ, তখন সে কৃমির ওষুধ খায় কিংবা ডাক্তারের শরণাপন্ন হয়। যখন কাল কিয়ামতের ময়দানে কিংবা জাহান্নামের মধ্যে এই আজাব দেওয়া হবে, জাহান্নামের মধ্যে যখন এই আজাব দেওয়া হবে, যে পেট বিশাল আকৃতির হয়ে যাবে, সেখানে সাপ বিচ্ছু আক্রমণ করতে থাকবে এত বিশাল প্যাট নিয়ে, সে কীভাবে সে সময় অতিবাহিত করবে, কতই না ভয়ানক হবে। এবং এর চাইতে বড় ভয়ানক বিষয় হচ্ছে যে মানুষ যে ব্যভিচার করে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়,
জি,
এর চাইতে মারাত্মক বলা হচ্ছে সুদ, যে সুদের সাথে মানুষ জড়িত হয়ে যাচ্ছে। কেউ কি চাইবে তার মায়ের সাথে ব্যভিচার করুক,
আল্লাহ
কখনোই চায় না। সেটা তো খেয়ালের মধ্যে আনাটা কেমন দেখায়, বলাটা কেমন দেখায়, অথচ বলা হচ্ছে
এটা তো চিন্তাধারাতেই আনা,
চিন্তাধারাতে আনা যায় না। বরঞ্চ যে সুদখুর, কেমন সুদখুর, এক দিরহাম, সে যেন 34 বার সে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়,
কথা মুখে আনতেও দ্বিধা,
মুখে আনতে দ্বিধা বোধ হয়,
আনা যায় না,
আনা যায় না। তো সে কেমন মারাত্মক, আর এই সুদের কারণে কত না আজাব তাকে বুক করতে হবে। এই যে আজকে আমাদের সমাজ বলেন, আমাদের পরিবার বলেন, সেই সুদের সাথে ওতপ্রোতভাবে মানুষ জড়িত হয়ে পড়ছে। বরঞ্চ আপনি অবাক হয়ে যাবেন যদি কেউ সুদের লেনদেনের মধ্যে যদি লিপ্ত না হয়, যদি সঞ্চয় না করে, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের মধ্যে যদি না যায়, মানুষ তাকে বেকুব বলে। আর আপনি জীবনে কি করলেন, চাকরিতে চাইলে 5 বছর মেয়াদি 4 বছর মেয়াদি একটা আপনি সঞ্চয় করে রাখতে পারতেন, বাচ্চাদের ভবিষ্যৎ কী রয়েছে আপনার, আপনার ফিউচার কী? আরে ভাই আপনি কিসের ফিউচারের কথা বলছেন, আমার ফিউচার তো আমার খবরে যেতে হবে। এই সাময়িক সময়ের জন্য আপনি যে টাকা, আজকে যারা এই কাজটা করে, যে টাকা আমি ব্যাংকে রাখছি অধিক মুনাফার আশায়, অধিক লাভের আশায়, সুদের আশায়, কে খাবে? আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, তাদের জন্য রেখে যাচ্ছি, আমি তো বক্ষণ করতে পারবো না, পরবর্তী গিয়ে আমার স্থান হবে কবরের মধ্যে। তাহলে এই কবরের মধ্যে আমি কীভাবে থাকবো? যদি আল্লাহ তাআলার আজাবকে কেউ ভয় পায়, তাহলে সে কখনোই এই সুদের সাথে লিপ্ত হতে পারে না। আখিরাতের মধ্যে আজাব তো বড় থেকে বড় আজাব, তো দুনিয়ার মধ্যে তো ধ্বংসাত্মক বিষয় যে
আমাদের গোটেই যাচ্ছে, বিষয়টা নাই ভাই,
আমরা দেখিয়ে যাচ্ছি,
আমাদের মাইন্ডসেটটা টোটালটাই গ্লোবালি হয়ে গেছে, টোটালটাই, মানে আমাদের সবকিছু যেন এই পৃথিবীকে কেন্দ্র করে।
মনোহর
ভাই কি বলেন, যে আমাদের শিক্ষা দীক্ষা উপার্জন ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস সবকিছু, হোয়াট এভার আই ওয়ান্ট অ্যান্ড হোয়াট এভার আই ওয়ান্ট টু গেইন, এই সব কিছু মনে হচ্ছে যেন এই পৃথিবীকে কেন্দ্র করে, এই পৃথিবীতেই আমি আজীবন থাকবো, এই পৃথিবী ছেড়ে আমাকে কখনো যেতে হবে না। তো কাজেই মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যে আজকে সুদের যে ভয়াবহতা, এই সুদের ভয়াবহতার জন্য সমাজ তো পরে পরিবর্তন হবে, রাষ্ট্র পরে পরিবর্তন হবে, নিজের সম্পর্কে আমরা ভাবি যে হাউ ক্যান চেঞ্জ মাই সেলফ, আমি আমার নিজেকে কি করে পরিবর্তন করব, আমি কি করে সুদ থেকে, এই যে রিবা, আরবিতে সুদ শব্দকে বলা হচ্ছে রিবা, এই সুদ থেকে আমি কি করে নিজেকে মুক্ত রাখব, বিরত রাখব। আগে নিজের মাইন্ডসেট গড়তে হবে, নিজের পরিবারের মাইন্ডসেট গড়তে হবে, আমার পরিবারকে আগে বোঝাতে হবে যে এটা নেওয়া যাবে না, এটা আগুন। সুদ যে খাবে সে তো জাহান্নামে যাবে, ডেফিনেটলি, এটা আর বলার কোনো বলা বাহুল্য, এটা বলার কোনো প্রয়োজন রাখে না। তো সুদের পরিবর্তে যদি কাল কিয়ামতের দিনে আগুন আমাদের মুখের মধ্যে পুরে দেয়া হয়, তখন এর শাস্তি আমরা কি করে সহ্য করব, তখন কোন কারামত আমাদের উপর জাহির হবে, কিভাবে বাঁচব সেই শাস্তি থেকে, একটু নিজেকে চিন্তা করি। এই দুনিয়ার তো সব কিছু নয়, মৃত্যুর পর শুরু হবে আসল খেলা, অর্থাৎ শাস্তি, পানিশমেন্ট। এখানে যা কিছু করব আমরা তার ফল শুরু হবে মৃত্যুর পর থেকে। তো মৃত্যুর তো সবসময় আমরা শুনি অ্যানাউন্সমেন্ট, মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, অমুকের ছেলে অমুক আজ ইন্তেকাল করেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরও আমাদের হোঁশ আসে না, এরপরও আমরা ভয় করি না, আল্লাহ তাআলাকে ভয় করি না।
অবাকের বিষয় হচ্ছে যারা সুদের সাথে লিপ্ত হচ্ছে না, লেনদেনের সাথে জড়িত হচ্ছে না, তাদেরকে হেয় করা হচ্ছে যে আপনি কেমন মানুষ, আপনার বউ বাচ্চার, আপনার ফিউচার, এদের ফিউচার নিয়ে আপনার
ফিউচার দেখছেন না, আপনার পুরন বাড়ি পড়ে আছে, এটা দিয়ে দেন, পড়ে আছে, দিয়ে দেন, এটা দিয়ে দেন, এই বাড়ি আপনার 10 তলা হয়ে যাবে, আপনি 5 তলা পেয়ে যাবেন। মানে মানুষকে কিভাবে প্ররোচিত করা হয়, কেননা গুনাহ করার জন্য, করানোর জন্য কিন্তু লোকের অভাব নেই সমাজে, নেক কাজের জন্য, নেক কাজে উৎসাহ করার জন্য লোকের বড়ই অভাব।
আর আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এটা মহিলাদের মধ্যে যখন একত্রিত হয়, বেশি দরকার নেই তো, মাসে 2000 করে রাখো, 3 বছর পরে তোমার কতটা বেড়ে যাবে। তো দেখেন আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার ব্যাপারে শরীয়ত আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন, সেটা করা যাবে না, সেখানে আমরা কেন লিপ্ত হব? যেখানে আমাদেরকে দীন ইসলাম শিক্ষা দিচ্ছে তোমরা যাকাতকে বৃদ্ধি করো, যাকাত দাও বেড়ে যাবে। তাহলে আমার যখন ইমানদার, আমি যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার একিন, আমার বিশ্বাস, আমার তাওয়াক্কুল থাকবে, যাকাত দিলে বৃদ্ধি পাবে, তো আমি আমার দেশকে,
আমার সমাজকে,
আমার পরিবারকে যদি আমি পরিশুদ্ধ করতে চাই, এটা এই মহামারী, মহামারী যেটা বলা হয় যে সামাজিক ব্যাধি থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তো জাকাত দেওয়াকে, জাকাতকে প্রসার করতে হবে। আমাদের মধ্যে জাকাতের মধ্যে এত বকিল করা হচ্ছে, বলা হচ্ছে যে কার্পণ্য করা হচ্ছে, কিতাবের মধ্যে আসছে যে মাল এর জাকাত বের করা হয় না, হ্যাঁ, সেটা ধ্বংস হয়ে যাবে। আর যদি জাকাত দেওয়া হয় সেটা সেই মাল
সুরক্ষিত থাকবে,
আগুনে পড়বে না,
পানিতে
ডুববে না, হ্যাঁ, ধ্বংস হবে না। আর বর্তমানে আমাদের চোখের সামনে বড় থেকে বড় ব্যবসায়ী আজকে অধঃপতন, আজকে আমাদের চোখের সামনে কত না কত বড়
সকালে কোটিপতি, বিকালে রাস্তার ফকির,
ভিখারি, আর যদি অনেক বড় বড় কোটিপতি, হাজার কোটি টাকার মালিক, আপনি যদি চিন্তা করেন তাদের অবস্থান কি, তাদের নিজের একটা টাকাও নেই। মানুষের সব গ্রামে, এই ফার্স্টে আমি বলেছিলাম, পরিশ্রম গ্রামের টাকাগুলো তারা নিয়ে 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 এমন অবস্থায় হাজার কোটি টাকার
মানুষের অভিশাপ আছে,
মানুষের অভিশাপ,
মানুষের বদদোয়া আছে,
বদদোয়া।
এর মধ্যে কি করে কল্যাণ থাকতে পারে? যে কাজের মধ্যে মানুষের কষ্ট সন্নিবেশিত, মানুষের একটা আহ থাকে অন্তর থেকে, আহ, একটা কি বলবো এটাকে, একটা কষ্ট, দীর্ঘ নিঃশ্বাস,
দীর্ঘ নিঃশ্বাস,
এই যে অভিশাপ, বদদোয়া, এর মধ্যে কল্যাণ কি করে থাকতে পারে? এই জন্যই তো এই বিষয়টাকে হারাম করা হয়েছে। সময় শেষের দিকে আছি মনোয়ার ভাই, আপনাকে দেওয়া হবে যথেষ্ট সময় ইনশাল্লাহ, যে সময়টুকু আছে আপনার জন্য যথেষ্ট। এই যে সুদ, আমরা শুনলাম এতক্ষণ, দীর্ঘক্ষণ আলোচনা করলাম, সুদের সংজ্ঞা সম্পর্কে জানলাম, এর প্রতিকার সম্পর্কে জানলাম, এর যে একটা নেতিবাচক প্রভাব পড়ে একটা পরিবারের প্রতি, একটা পরিবার ধ্বংস হয়ে যায়, একটা সমাজ, রাষ্ট্র, কি বলবেন এ সম্পর্কে, যে এর যে নেতিবাচক যে প্রভাবগুলো রয়েছে সে সম্পর্কে যদি কিছুটা আলোকপাত করে?
নেতিবাচক প্রভাবের মধ্যে প্রথম তো এটাই যে নিজেও জাহান্নামে যাচ্ছি, আমার পরিবারকেও জাহান্নামে নিচ্ছি। যখন হারামের এক লোকমা মানুষ খায়,
জি,
তখন এই যে এইটাদের যে রক্ত গোস্ত হয় সেটা জাহান্নামের হকদার হয়ে যায়।
আল্লাহ!
তো আরও অনেক বিশ্ব দিক আছে, আসলে সময় সংক্ষিপ্ত, টপিকটা এতটা প্রশস্ত,
জি,
এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। আর অল্প সময়ের মধ্যে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের মধ্যে যে আগ্রহটা জাগ্রত হলো সুদ সম্পর্কে বিস্তারিত জানার,
জানার
বা ভয়াবহতা সম্পর্কে আমরা শুনলাম, এখন থেকে আপনি স্টাডি শুরু করেন যে আমি এই সুদ থেকে বাঁচব। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ব্যবসার মধ্যে জীবিকা 10 ভাগের 9 ভাগ এখানে রয়েছে, আল্লাহ ব্যবসার মধ্যে কোটি কোটি বরকত দিয়েছেন। তা আমাদের মন মানসিকতাটাকে যদি আমরা ব্যবসায়িক দিকে নিয়ে যাই, তাহলে আমাদের নেতিবাচক প্রভাব অনেক পড়া থেকে বাঁচবে। তাই আরেকটি প্রভাব যেটা মারাত্মক সেটা হলো যে আমাদের যে কর্ম স্পৃহা সেটা কমে যাচ্ছে। আমার বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু টাকা ইনভেস্ট করে জমিনের মধ্যে ঝড় তুফান ইত্যাদি ভয়াবহতা এবং ক্ষতির সম্মুখীন হয়ে রিস্ক নিয়ে সে কষ্ট করে শীতের সকালে গিয়ে পণ্য বিক্রি করে, কখনো কম কখনো লাভ কখনো বেশি এমন চলছে। আর পাশে আমার চাচা, সে কি করছে, সে কোনো পরিশ্রম করছে না,
মাসে মাসে আসছে,
মাসে মাসে তার টাকা চলে আসছে ব্যাংকের মধ্যে, সে টাকা দিয়ে দিয়েছে, সুদের টাকা সে পাচ্ছে। তো এটা দেখে তার সন্তান, তার বউ, তার স্ত্রী যারা আছে, তারা পরিবারে বলছে তোমাকে কে বলেছে এত কষ্ট করতে, 1 লক্ষ টাকা তুমি কেন জমিনের মধ্যে ফসল ফলাতে গেলে, রিস্কের মধ্যে চলে গেলে, আর তোমার ভাই তো দেখো কি আরামে দিব্যি চলছে, সবাই তো, কেউ সন্তান ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, তুমি কেন এমন করছো? তো পরিবারে সেই প্রেশারের কারণে ওই ব্যক্তি যদি আল্লাহ ভীরু না হয়ে থাকে, সেও সুদে জুড়ে যাচ্ছে। তো তাহলে কি হয়, ওই ব্যক্তি যদি তার এই ফর্মুলা অনুসরণ করে সেও টাকা ব্যাংকে রেখে সুদ খাওয়া শুরু করে, তো দেখা যায় একটা সময় তার কর্মস্পৃহা চলে যাচ্ছে। আর কোরআনুল কারিমে কি বলা হয়েছে, সুদকে আল্লাহ বিনষ্ট করে আর ব্যবসাকে, কর্জে হাসানাকে এবং সাদকাকে বৃদ্ধি করে। তো সাময়িক বুঝে আসে না, পরে আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে তার বংশ নির্বংশ হয়ে যায়, তার বংশের মধ্যে তারা ফকির হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ যে হালাল খেয়েছে না, তার বংশের মধ্যে বরকতে বরকত, কারো বংশের মধ্যে আল্লাহ আলিম উলামা তৈরি করে দেয়, কারো বংশের মধ্যে আল্লাহ তাআলা সমাজের ভালো একজন ব্যক্তি তৈরি করে দেয়, আল্লাহর ওলি তৈরি করে দেয়। তা আমরা যদি এখন থেকে ই করি, আচ্ছা রফি ভাই, সংক্ষেপে একটা কথা বলবো, সুদ কিন্তু শুধু টাকা পয়সার লেনদেন নয়,
জি,
সুদের অনেক প্রকার আছে। একটি প্রকার যে আপনি কর্জ দিয়ে নগদে ইন্টারেস্ট নিলেন, সুদ নিলেন, এটা একটা বিষয়, এটা নিয়ে আমার বিস্তারিত আলোচনা হলো। আরেকটা বিষয় হলো যে আমি আপনাকে ঋণ দিয়েছি 1 লক্ষ টাকা 1 বছর জন্য, এখন আপনি স্বভাবতই আমার প্রতি খুব নম্র ব্যবহার করবেন, বা আমি গেলে আপনি আমাকে চা খাওয়াবেন, আমি গেলে সকালে নাস্তা খাওয়াবেন, আপনি মনে করেন হোটেলের মালিক, আমি গেলাম ভাই কেমন আছেন, ভাই নাস্তা খেয়ে যান, আমি ওই পুরোটা বছর আপনার থেকে কি করলাম, আপনার ইচ্ছা নেই, তারপর আমি নাস্তা সে সুবিধাটা নিয়ে নেছি,
সেই সুবিধাটা
বলা হয়েছে, সেটা ওষুধে পরিণত
হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে এক্সট্রা কাজ করিয়ে নেওয়া হচ্ছে,
এক্সট্রা কাজ করিয়ে নেওয়া হচ্ছে, আপনি বলতেও পারছেন না কেন, কর্জের লেনদেন রয়েছে। তো এইভাবে আরো অনেক ডিটেলস আছে। একবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাই একটা জানাজার মধ্যে গেলেন, তো সবাই প্রচন্ড রোদের কারণে একটা ব্যক্তির বিল্ডিং এর ছাদের নিচে গিয়ে দাঁড়ালো, তো সবাই বললো হুজুর আপনিও তাশরিফ নিয়ে আসেন ছাদের নিচে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাই বললেন যে না, এই ব্যক্তি আমাদেরকে ঋণ নিয়েছে, আমার ভয় হচ্ছে আমি যদি তার এই ঋণ যে দিয়েছি, আমি যদি তার ছাদ থেকে সেই উপকারটা গ্রহণ করি ছায়া থেকে, তো সেটা হতে পারে আমার সুদে পরিণত হয়ে যেতে পারে, তো আমি যাব না। এটা ছিল তার
তাকওয়া। জি,
তো ইমামে আজম আবু হানিফা, মুদ্দা কথা এটাই যে সুদ থেকে বাঁচার জন্য ইসলামে জ্ঞান অর্জন করতে হবে, স্টাডি করতে হবে, তখন ইনশাল্লাহ আমরা যখন সঠিক সংজ্ঞা জানবো আর সেই অনুযায়ী চলবো, তো আল্লাহ তালা আমাদেরকে সুদ থেকে হেফাজত করবে।
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। এক মিনিটের মধ্যে নাইম ভাই কি বলবেন আপনি মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে, কি বার্তা দিতে চাচ্ছেন এই অনুষ্ঠান থেকে?
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলতে চাই এটাই যে যে সুদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন,
জি,
আর হারাম যদি বক্ষণ করা হয় বলা হচ্ছে তার ঠিকানা কোথায়?
জাহান্নাম,
জাহান্নামে। কিন্তু কিতাবের মধ্যে আসছে, আমি সংক্ষেপে বলি, মুকাশ্যাফাতুল কুলুবের মধ্যে আসছে যে আদম সন্তানের পেটের মধ্যে যখন হারাম লুকমা পড়ে, তখন আসমান জমিনের ফিরেস্তারা তার উপর লানত করতে থাকে। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত সেই লোকমা তার পেটে বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত তারা লানত করতে থাকে, আর ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা হবে সোজা জাহান্নাম।
তাহলে
যেটা জাহান্নামে নিয়ে যায় সেই কাজ আমরা কেন করব, সেটা হারাম হয়, আর হারাম কি? সুদ।
শ্রোতা, খুব চমৎকার প্রাণবন্ত আলোচনা আমরা শুনলাম সুদ সম্পর্কে, সুদ কি, সুদের ভয়াবহতা, সুদ থেকে বাঁচার উপায়, সুদের যে প্রতিকার রয়েছে এবং কি করে এর থেকে সমাজকে বা পরিবারকে বিরত রাখা যায়, নানান বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরিসরে একটি কথা বলবো যে একটি প্রবাদ আছে সমাজে, বিচার মানি তালগাছ আমার। পুরো ঘটনা শুনে নিলাম, কিন্তু করব আমি সেটাই যেটা আমার মাথার মধ্যে আছে, তাহলে তো আর এই আলোচনা আপনার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা আমরা সৃষ্টি করি, হারাম থেকে বাঁচার মন মানসিকতা আমরা সৃষ্টি করি, নিজে বাঁচি জাহান্নামের আগুন থেকে, নিজের পরিবারকে বাঁচাই, কেননা জাহান্নামের আগুনের ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর, কোরআনের ভাষ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় আজ এখানেই শেষ, আমাদেরকে সময় বিদায় নিতে বলছে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানদেরকে কষ্ট দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
দাও ইখলাসে মন মোরে।